اب ایک اور تحقیق ہوگی جس کا عنوان ہے اسلام میں سزاؤں کا فلسفہ. یہ تقریر انگریزی میں ہوگی اور
نہ اسلام شاستری درشن ڈاکٹر افتخار احمد اوبی ای بکتب پردان کربین ای بکتب کی انگلش ہوگی سیکرٹری عمر خارجہ یو کے.
دی نیکسٹ سپیچ از آن دی ٹاپک اسلام دی فلسفی آف پنشمنٹ ان اسلام.
ইসলামে শাস্তির দর্শন এ বিষয়ে বক্তব্য রাখবেন. ইসলামে শাস্তির দর্শন এই বিষয়ে বক্তব্য রাখবেন.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. Very dear, highly esteemed chairman, distinguished visitors, and members of this blessed convention. The world today presents a horrific scenario of crime,
আজকের পৃথিবী ভয়াবহ অপরাধের অপরাধ প্রবণতা, সহিংসতা এবং সেই সামাজিক শৃঙ্খলাকে ধ্বংস করতে দৃঢ় সংকল্পবদ্ধ দেখা যায়, যা সহনশীলতা, সমঝোতা ও মানবতাবোধের নিশ্চয়তা দিয়ে থাকে. পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন ধ্বংস হয়েছে এবং তারা অসহনীয় কষ্ট ও নৃশংস ধ্বংসযজ্ঞের মুখোমুখি. আধুনিক দায় ছাড়া প্রযুক্তি এমন একটি অপরাধমূলক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে যা আধুনিক বিশ্বের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ. পৃথিবী আজ অন্য হয়ে এর মোকাবেলার বায়ুকে প্রতিহত করার পথ তালাশ করছে. মুসলমানদের বিশ্বাস অনুসারে ইসলাম শুধু যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের অনুবাদ হল এইগুলো আল্লাহ তাআলার সীমা যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সুতরাং এই সীমাকে লঙ্ঘন করো না. এইভাবে খোদা তাআলা নিজ শিক্ষা মানুষের জন্য স্পষ্ট করেন যেন মানুষ পাপের বিরুদ্ধে নিরাপদ থাকে. মুসলমানদের দৃষ্টিভঙ্গি বিশ্বাস অনুসারে ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি একটি সভ্যতা এবং সমাজ ব্যবস্থার উপরের ভিত্তি. পৃথিবীর সকল ধর্মের ভিতর খোদা ও মানব জাতির অধিকার প্রদানের ক্ষেত্রে একমাত্র ইসলাম অপরাধের শাস্তিমূলক আইন প্রণয়নে বিশেষ নিয়ম এবং নীতির অনুসরণ করে. কোন অবস্থায় মানুষের কাউকে যে কাজ সে করেনি সেই কাজের জন্য শাস্তি দেওয়ার অধিকার নেই। এই কারণে ইসলাম মানুষকে ইবাদতের পুরো স্বাধীনতা দিয়েছে এবং কোন মানুষকে একে হস্তক্ষেপের অনুমতি দেয় না। কেউ কাউকে শাস্তি দেওয়ার অধিকার যেভাবে আল্লাহ শাস্তি দিতে চান সেভাবে তার নিজের হাতে রেখেছেন। খোদাদ্রোহ এবং তার রসুলের বিরোধিতা এবং রসুলের উপর আক্রমণ এবং খোদার উপর আক্রমণ শাস্তি তারা নিজের হাতে রেখেছেন। এর ভয়াবহতার, এই অপরাধের ভয়াবহতার কারণে খোদা তালা এর শাস্তি দেয়ার, এমন অপরাধীকে শাস্তি দেয়ার দায়িত্ব তার প্রিয় রসুলকেও তিনি দেননি। বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন যে তাদের তুমি ক্ষমা করো এবং মুখ ফিরিয়ে নাও। এর কারণ হল খোদা দৃষ্টিতে এই সকল অপরাধ এত ভয়াবহ যে পৃথিবীর কোন শাস্তি সেই অপরাধের শাস্তি হিসাবে যথেষ্ট হতে পারে না। এমন লোকদের জন্য খোদা তাআলা লাঞ্ছনাকর শাস্তি নির্ধারিত করে রেখেছেন পরকালে, যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে কিয়ামত সুমা ইয়াউমাল কিয়ামত ইয়ুখযিহিম ওয়া ইয়াকুল আয়না শুরাকায় আল্লাযীনা কুনতুম তুশাকুনা ফীহি ক্বালা আল্লাযীনা উতুল ইলমা ইন্নাল খিযিয়া আল ইয়াউমা ওয়াস-সুআ আলাল কাফিরিন ফাদখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফীহা ফালাবাসা মাসওয়াল মুতাকাব্বিরিন। কিয়ামত দিবসে তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং চিরকাল সেখানে থাকবে, আর অহংকারীদের সে আবাস কত মন্দ। ইসলামের শাস্তির দর্শনের বিষয়টি আলোচনার পূর্বে, ইসলামের গণ্ডিতে এই বিষয়ের নিয়ে আলোচনার পূর্বে এ সম্পর্কে সমসাময়িক যুগের চিন্তাধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা উপকারী হতে পারে। শাস্তির থিওরিকে সাধারণত দুটো দর্শনে ভাগ করা যায়, একটি হল ইউটিলিটেরিয়ান, এগুলো তিনি ব্যাখ্যা করবেন, আর অপরটি হল শাস্তিমূলক। ইউটিলিটেরিয়ান থিওরি হল অপরাধীকে শাস্তি দেয়া যেন সে ভবিষ্যতে অপরাধ করা থেকে বিরত থাকে, আর অ্যাট্রিবিউটিভ বা শাস্তিমূলক শাস্তির অর্থ হল তারা অপরাধের যোগ্য, শাস্তির যোগ্য, পাপ থেকে বিরত রাখার উদ্দেশ্যে শাস্তি দেওয়ার যে দর্শন রয়েছে তা হল শাস্তি অন্যদের পাপে নিরুৎসাহিত করে, একের শাস্তি সমাজের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করে এবং অন্যদেরকে অপরাধমূলক আচরণ থেকে দূরে রাখে। শাস্তির অপর দর্শন হল পাপে মানুষকে নিরুৎসাহিত করা। এই নীতি অনুসারে শাস্তি হল অপরাধের এক ধরনের সমালোচনা বা ধিক্কার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের দিক নির্দেশনার জন্য একটা পূর্ণ জীবন বিধান নাজিল করেছেন, এমন জীবন বিধান যা মানব জীবনের সকল আঙ্গিক নিয়ে আলোচনা করে। ইসলামের দৃষ্টিতে এটিকে শরিয়ত বলা হয়। শরিয়ত হিসাবে আমাদের সামনে পবিত্র কোরআন আছে যা খোদার বাণী, আর এর সাথে রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহর উক্তি, আর তার পবিত্র কর্মের রেকর্ড এবং তার উক্তি, যা থেকে আমরা আইনগত বিষয়ে দিক নির্দেশনা দিতে পারি। যদি কোরআন এবং হাদিসে কোন বিষয়ে উত্তর, কোন প্রশ্নের উত্তর পাওয়া না যায়, তাহলে আমাদেরকে যুক্তির আলোকে সিদ্ধান্ত করতে হবে, সুনির্দিষ্ট নীতির আলোকে তা করতে হবে। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে কোরআন শরীফে দেওয়ানি ও ফৌজদারি এবং রাজস্ব সংক্রান্ত নির্দেশনাকে দুভাগে ভাগ করা হয়েছে। সেই সকল দিক নির্দেশনার একটি ভাগ শাস্তি বা নির্দিষ্ট অপরাধের সাথে তার সম্পর্ক, দ্বিতীয় শ্রেণীর দিক নির্দেশনা বিচারের সময় অনুসৃত নীতির সাথে, যেন শাস্তি ও পুরস্কার একটি অপরটির সাথে সামঞ্জস্য রাখে, এমন নির্দেশনায় কোন বিশেষ অপরাধের ভয়াবহ কোন শাস্তির কথা উল্লেখ করা হয়নি। কোরআনে করিম এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। পরবর্তী যুগের ফিকাবিদগণ বা মুফাসসিরগণ নতুন কোন পরিস্থিতির যখন উদ্ভব হয় সে অনুসারে তারা কোরআনে করিম তাদেরকে দিক নির্দেশনা দেয়। সেই নীতি হল জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, অর্থাৎ অন্যায়ের শাস্তি অনুরূপ যতটা কোন ব্যক্তি অন্যায় করবে। এই বিধান নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অপরাধের যে সংজ্ঞা এবং ইসলামী নীতি অনুসারে তার ধরন আমাদের সামনে স্পষ্ট হয়। কোরআনে করিম শুধু চারটি পাপের নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ করে। একটি হল জেনা, অপবাদ, খুন এবং চুরি। এই অপরাধ এই বিষয়ের দিকে ইশারা করে যে জীবন, পরিবার, সম্পত্তি এবং সামাজিক শৃঙ্খলাকে আমাদের হেফাজত করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমানের তিনটি জিনিস অপর মুসলমানের জন্য নিষিদ্ধ, তার রক্ত, তার সম্মান এবং তার সম্পদ। মুসলমান ফিকাবিদগণ অপরাধ সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে এমন অপরাধ যা কোরআনে খোদার যে নির্দেশ আছে তার বিরুদ্ধে যাওয়া হল অপরাধ। আরেকটি শব্দ হল হাদ। হাদ হল খোদা তালা যে সমস্ত সীমা নির্ধারণ করেছেন সেগুলো লঙ্ঘন করার জন্য শাস্তি। এই সকল অপরাধ আল্লাহ কর্তৃক নির্দিষ্ট নিয়মের লঙ্ঘন যা ধর্মের বিরুদ্ধে যায়। ভাষা দৃষ্টি দিলে বোঝা যায় যে এইসব অপরাধের এমন ভয়াবহ কুফল রয়েছে যে তা সঠিকভাবে প্রতিরোধ এবং দমনের পদক্ষেপ না নেওয়ার ফলে সমাজ সর্বনাশ নেমে আসে এবং ধ্বংস নেমে আসে। প্রকৃতপক্ষে এই চারটি অপরাধই সমাজে ছেয়ে আছে যা সমাজের বেশিরভাগ কষ্টের এবং দুঃখের জন্য দায়ী আজকের পৃথিবীতে। ইসলামী আইনে আইন লঙ্ঘনকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমত যে সকল অপরাধের জন্য হজ বা শাস্তি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। দ্বিতীয়ত সেই সমস্ত অপরাধ যেমন ব্যভিচার, খুন, মিথ্যা, অপবাদ এবং চুরি ইত্যাদি, এমন শাস্তি যার জন্য প্রতিশোধ বা ফিদিয়া বা শৃঙ্খলামূলক পদক্ষেপ নিতে হয়। যাই হোক, ইসলাম সেই দিক নির্দেশনা দেয় যে কিভাবে শাস্তি নিরূপণ হবে। দৃষ্টান্ত স্বরূপ সকল কর্ম মানুষের ইচ্ছা এবং নিয়ত অনুসারে সিদ্ধান্ত হবে। কোরআনে করিম কাসাব শব্দ ব্যবহার করেছে পাপের জন্য, আর এই শব্দ জেনে শুনে কোন অপরাধের সাথে সম্পর্ক রাখে। যদি কোন অপরাধের পিছনে, পাপের পিছনে কোন দৃঢ় সংকল্প না থাকে তাহলে তা ক্ষমাযোগ্য। কোন কাজ যা অজ্ঞতার কারণে করা হয় বা জ্ঞানের অভাবে করা হয় তা ক্ষমাযোগ্য। আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেন যে ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। আল্লাহ কেবল সেই সকল লোকের তওবা গ্রহণ করেন যারা অজ্ঞতা বশত মন্দ কর্ম করে তারপর সত্তর তারা তওবা করে। এদের প্রতি আল্লাহ সদয় দৃষ্টিপাত করেন। বস্তুত আল্লাহ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমানকে শাস্তি থেকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করো। যদি কোনোভাবে কাউকে রক্ষা করা যায় তাহলে চিন্তা করো বিষয়টির কিভাবে মীমাংসা করা যায়। নেতার জন্য ভুল করে ক্ষমা করা এবং মুক্তি দেয়া ভুল করে শাস্তি দেয়া থেকে উত্তম। এটি তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা আরো বলেছেন যে কেউ কোন ব্যক্তিকে অপর ব্যক্তির অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে না, শাস্তি অপরাধ সাথে আনুপাতিক হারে হবে। আল্লাহ তাআলা বলেন যে মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে কেউ সৎকর্ম করবে তার জন্য এর দশ গুণ পুরস্কার হবে, এবং যে কেউ মন্দ কাজ করবে তাকে কেবল এরই অনুরূপ প্রতিফল দেয়া হবে এবং তাদের উপর কোন অবিচার করা হবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ সন্দেহের ভিত্তিতে হাদ নিরূপণ করবে না, অর্থাৎ তড়িঘড়ি বা তাড়াহুড়া করে শাস্তি দিতে যাবে না, বরং যদি কোনো সন্দেহ থাকে কোনো বিষয়ে তাহলে ক্ষমার কথা চিন্তা করো। এটি থেকে বোঝা যায় যে ইসলামে শাস্তি প্রতিশোধের জন্য নয়, বরং সংশোধনই হল এই ইসলামে শাস্তির মূল উদ্দেশ্য। অপরাধ দমনের জন্য ইসলাম সেই পরিস্থিতিকে দূর করতে চায় যা পাপের জন্য দায়ী, এবং ইসলাম এমন ব্যবস্থা নেয় যার ফলে নৈতিক সংশোধন হয়। এই কোরআন কারিমে যে পরিভাষা ব্যবহার হয়েছে তা হল পাপের নিকটেও যাবে না, পাপের কাছেও যাবে না, আল্লাহর যে সীমা আছে তার কাছেও যাবে না। এভাবে ইসলাম এমন একটি সমাজ বা পূর্ণ পরিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, আর এটি ইসলামের শাস্তির মূল দর্শন।
In the code of Islamic laws that govern relations between sexes, Islam views with extreme disapprobation the slightest breach of these laws.
এই সমস্ত আইনের লঙ্ঘনকে গভীর ঘৃণা দৃষ্টিতে দেখে এবং ইসলাম সম্ভ্রমের উপর বিশেষভাবে জোর দেয়। ইসলামে যে ব্যভিচার এবং জেনার শাস্তি দেওয়া হয়েছে তার পিছনে এটি উদ্দেশ্য আল্লাহ তাআলা এবং তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, নিশ্চয়ই এটি প্রকাশ্য অশ্লীলতা ও নিকৃষ্ট পন্থা। যে অকল্পনীয় কষ্ট এবং ক্যান্সার ব্যভিচারের ফলে দেখা দেয় এর তালিকা অনেক দীর্ঘ, এবং লাগামহীন যে প্রজনন এটি অসাধারণ সামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যার জন্ম দিয়ে থাকে। আজকে সমাজে পরিবার যে ব্যাপক হারে ধ্বংস হচ্ছে, পারিবারিক বন্ধন যে দুর্বল হচ্ছে, আর যে বিশ্বস্ততার অভাব দেখা যাচ্ছে, এবং সম্পর্ক যে নষ্ট হচ্ছে, এবং অগণিত হারে যে তালাক হচ্ছে, এবং যে পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটছে, আর গনেরিয়া এবং অন্যান্য যৌন রোগ, এইডস ইত্যাদি মূলত এই জেনা এবং ব্যভিচারের ফলে হচ্ছে। ইসলাম ব্যভিচারকে একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়ে থাকে এবং মানুষের পবিত্রতার শিক্ষা দিয়ে থাকে, এবং এটিকে সম্ভ্রমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আখ্যা দিয়ে থাকে। আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠার জন্য ইসলাম এই ভয়াবহ অপরাধকে ধিক্কার গভীরভাবে ধিক্কার দেয়।
The Holy Quran seeks to close all those avenues Quran which this evil
এই পাপকে নির্মূল করার সকল পথ বন্ধ করতে চায়, এবং ব্যভিচারের জন্য যারা দায়ী তাদেরকে ভয়াবহ সামাজিক শাস্তি দিয়ে থাকে। শাস্তির যে প্রকৃতি আছে সেটি সেই সম্পর্কে কোরআনে করিম বলে, ব্যভিচার এদের প্রত্যেককে তোমরা একশত বেত্রাঘাত করো, বেত্রাঘাত করা এবং পাথর নিক্ষেপ করে হত্যা না করা, এটি ব্যভিচারের শাস্তি, ইসলামের জানার শাস্তি। কোরআনে করিমে কোথায়ও প্রস্তরাঘাতে হত্যার শাস্তির কথা উল্লেখ করা হয়নি ব্যভিচারী বা জানাকারের জন্য বা অন্য যে কোনো অপরাধের জন্য। যেই ভুল ধারণা মুসলমানদের ভিতর প্রবেশ করেছে তা কয়েকটি মনে হয় যেন কয়েকটি হাদিসের কারণে। কোন ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্ষেত্রে বা দুই একটি ক্ষেত্রে এইভাবে নির্দেশ দিয়েছিলেন, একটি ইহুদি মহিলা এবং নারীকে হযরত মুসার শরীয়ত অনুসারে শাস্তি দেওয়া হয়েছে। এটি স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোরআনী শিক্ষা আসার পূর্বে তওরাতেরই অনুসরণ করেছেন। এটি উল্লেখ আছে যোহনে 8:4-5 আয়াতে, যে তারা বলে ঈসা আলাইহিস সালামকে যে এই মহিলা জেনা করেছে, ব্যভিচার করেছে, আমাদের সামনে যে শরীয়ত আছে সেই শরীয়ত অনুসারে একে প্রশ্নঘাত হত্যা করা উচিত। ভুল ধারণা, কিছু মুসলমান ধর্মীয় নেতাদের ভিতর অনুপ্রবেশ করেছে, তারা বলে যে প্রশ্নঘাতে যাদেরকে হত্যা করতে, অর্থাৎ বিবাহিতদের প্রশ্নঘাতে হত্যা করতে হবে, যদি তারা ব্যভিচার করে যারা অবিবাহিত তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। এই নীতি অনুসারে হযরত ঈসা আলাইহিস সালামকে বিশ্বস্ততার সাথে অনুসরণ করতে হবে। এই ব্যাখ্যার আলোকে একটি মজার বিষয় আমরা এই যুগে দেখি, যেখানে এক ইহুদি এবং খ্রিস্টান তাদের ধর্মীয় বিশ্বাসের বিরোধী কাজ করে। তারা কোন ব্যক্তি যে ব্যভিচার করছে, অপরাধ করছে, তারা সেখানে এই শাস্তি প্রয়োগ করে না। অপরদিকে কোরআনে করিম যেখানে প্রস্তরঘাতে হত্যার শাস্তি প্রস্তাব করে না, সেখানে অনেক মুসলমান দেশ কোরআনে শিক্ষাকে লঙ্ঘন করে এই শিক্ষা সেখানে প্রয়োগ করছে।
That harsher the punishment imposed by Islam, in the same tone, it imposes vigorous preventive measures.
ইসলাম শাস্তির প্রস্তাব যেখানে করে, সেখানে অপরাধ থেকে মানুষকে দূরে রাখার জন্য ব্যবস্থাও নিয়ে থাকে, যেন কোন নিরীহ ব্যক্তি কোনোভাবে অপরাধী সাব্যস্ত না হয়। ব্যভিচারের ক্ষেত্রে যেই কঠোর চার ব্যক্তির শর্ত আছে, এটি এই জন্য যে কোনোভাবে কোন সন্দেহ যেন না থাকে। এছাড়া সাক্ষ্যের যেই
সকল
পদক্ষেপের কারণে এটা নিশ্চিত করা যে কোন নির্দোষ ব্যক্তি যেন অপরাধী সাব্যস্ত না হয়। শুধু তাই নয়, সাক্ষীদের বিষয়ে ইসলামী আইন এত কঠোর যে বিশ্বে সাক্ষ্য প্রমাণ সংক্রান্ত এমন নিয়ম অন্য কোথাও নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী পুরুষ বিশ্বাস ভঙ্গের অপরাধে অভিযুক্ত, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তেমনি ভাবে যে নারী পুরুষের যে পুরুষের হাদের শাস্তি হয়েছে তাদেরও, এবং যে বিদ্বেষ পরায়ণ এবং যে অতীতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এবং যে যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে তার উপর নির্ভরশীল, এবং কোন ব্যক্তি যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে তার বা তার সে তার আত্মীয় বা যদি উত্তরাধিকারী হয়, এমন ব্যক্তির সাক্ষ্য গৃহীত হবে না। কাজেই অপরাধ দূর করার জন্য যে শক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা ইসলাম নিয়েছে, তা পরিশুদ্ধ সমাজ ব্যবস্থা গঠন করা বজায় রাখার নিমিত্তে। অধিকন্তু অপরাধ সংগঠিত হওয়ার পরও যে সতর্কতামূলক ব্যবস্থা ইসলাম উপস্থাপন করেছে, তা হল যতক্ষণ না কেউ সম্পূর্ণ নির্লজ্জ ধৃষ্টতা না দেখায় এবং সমাজের বিপদের কারণ না হয়।
Which has become so common in the so-called civilized modern society, and severely punishes the accusers. God Almighty says,
আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযিনা ইয়ামুনা আল মুহসানাত তুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলুহুম সামানিনা জাল্লাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন
And those who calumniate chaste women,
এবং যারা সতী রমণীদের প্রতি অপবাদ আরোপ করে, অতঃপর তারা চারজন সাক্ষী উপস্থিত করে না, তাহলে তাদেরকে তাদের আশিটিতে আঘাত করবে এবং তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। এখানে কোরআন করিম তিন ধরনের শাস্তির কথা উল্লেখ করে ধারাবাহিকতায়, যা দেয়া উচিত এমন অপবাদ আরোপকারীকে। প্রথমত দৈহিক শাস্তি, দ্বিতীয়ত লাঞ্ছনার কথা উল্লেখ করা হয়েছে মিথ্যাবাদের জন্য, আর আধ্যাত্মিক ভাবে কলঙ্কিত হওয়া ও সীমা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে। যদি অভিযোগকারী তার অভিযোগের সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি পেশ করতে না পারে তাহলে অভিযোগটি মিথ্যা বলে সাব্যস্ত হবে। বিষয় যাই হোক না কেন, যে মহিলাকে ব্যভিচারে নিয়ে আখ্যা দেওয়া হয়েছে, যদি সাক্ষ্য প্রমাণ না থাকে তাহলে সে নির্দোষ খালাস পাবে। নিয়ম বা যে আইনের কথা বলা হয়েছে সেই আইন হল মানুষের যে প্রবণতাকে নিরুৎসাহিত করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ইয়াল্লাযিনা আমানু কুতুবা আলাইকুমুল কিসাস বিল কাতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ওয়ামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাতবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিল ইহসান ذلك التخفيف من ربكم ورحمة فمن اهتدى بعد ذلك
O ye who believe, equitable
retaliation
in the matter of the slain is prescribed for the free man for the free man.
হে যারা ইমান এনেছ নিহত ব্যক্তিগণ সম্বন্ধে তোমাদের উপর কেসাস গ্রহণ করার বিধিবদ্ধ হল স্বাধীন পুরুষের পরিবর্তে স্বাধীন পুরুষ, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী, কিন্তু যার জন্য তার ভ্রাতার পক্ষ থেকে কিয়দংশ ক্ষমা করে দেওয়া হয় সেক্ষেত্রে রক্তপণের বাকি অংশ উসুল করার জন্য ন্যায়সঙ্গত নিয়মের অনুসরণ করতে হবে এবং হত্যাকারীর পক্ষ তাকে নিহত ব্যক্তির পক্ষকে ন্যায্যভাবে রক্তপণের বাকি অংশ আদায় করতে হবে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের ভেতর কোন পার্থক্য করা হয়নি শাস্তির ক্ষেত্রে। যে অপরাধ করেছে তার সামাজিক পদমর্যাদা কি তা নিয়ে সে বিষয়টি পদমর্যাদার খেয়াল রাখা হয়নি। যে অপরাধ করবে বা কাউকে ফোন করবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। হ্যাঁ, শুধু যারা প্রভাবিত সেই পক্ষ যদি ক্ষমা করে তাহলে ভিন্ন কথা। এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়ানি আইনের গুরুত্বপূর্ণ নীতি এতে প্রণীত হয়েছে। সকল অপরাধীর জন্য শাস্তি প্রযোজ্য, যে হত্যাকারী হিসাবে গণ্য হবে সেই জন্য, সে যে শ্রেণীর হোক বা যে ধর্মের হোক না কেন, ব্যক্তি নির্বিশেষে যে কোনো সমাজ শ্রেণী বা পদের অধিকারী হোক না কেন, হত্যার জন্য সে মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে যদি না মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ক্ষমা করে এবং যদি না কর্তৃপক্ষ তা অনুমোদন করে। আসলে ইসলামের শাস্তি প্রথার এটাই সৌন্দর্য, এটা মধ্যপন্থী শিক্ষা, তা সকল চরমপন্থীতা থেকে মুক্ত। তাই এর জন্য আমি আমার বাক্য বেশ কয়েকটি মিস করেছি।
ইসলাম অফার্স এ প্র্যাকটিক্যাল চয়েস টু দ্য গ্রিভড ফ্যামিলি।
প্রকৃতপক্ষে ইসলাম এমন এক সমাজ গঠন করে যা এই সমাজে এক মুসলমানের সম্মান অন্য মুসলমানের জন্য হারাম। ইসলামে শাস্তি সংশোধনের জন্য একটি পদক্ষেপ, একটা সুন্দর সমাজ গঠনের উদ্দেশ্যে। চতুর্থ বিষয় হল শাস্তি, চুরি, যার শাস্তি, চুরির শাস্তি বাধ্যত খুব কঠোর মনে হয়, কিন্তু আমি এখন বলেছি যে মানুষের আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সম্পর্কে বলেন যে সারিক ওয়া সারিকা তো ফাজিলা কাতাও আইদিয়া হুমা জাযাআম বিমা কাসাবাত নাকালা মিনাল্লাহ ওয়া আল্লাহু আজিজুন হাকীম। অর্থাৎ যে ব্যক্তি, যে পুরুষ চুরি করে বা যে মহিলা চুরি করে তাদের হাত কেটে দাও, এটি তাদের পাপের শাস্তি, এটি দৃষ্টান্তমূলক শাস্তি। খোদা তালার পক্ষ থেকে আল্লাহ তালা সর্বশক্তিমান এবং প্রজ্ঞাময়। অনেক একজনকে শাস্তি দিয়ে সহস্রকে রক্ষা করা আবশ্যক। সে ভালো চিকিৎসক যে একটা পচা অংশ শরীরের একে কেটে ফেলে দেওয়া পছন্দ করে সারা শরীরকে বাঁচানোর জন্য, এই শাস্তির দর্শনকে বোঝার জন্য ইসলাম সমাজ দেখতে চায় সেটি তুলে ধরা যথাযথ হবে। এই শাস্তির একটি জোরালো চুরি দমনে জোরালো একটা কার্যকারিতা রয়েছে। ইসলামের প্রথম যুগে হাত কাটার ঘটনা অনেক কম দেখা যায়, কেননা যে শাস্তি প্রস্তাব করা আছে তা কঠোর ছিল এবং সেটি প্রয়োগ করা হতো। যখন কেউ ধরা পড়ত তাকে যথাযথভাবে শাস্তি দেওয়া হতো। সে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকারের শাস্তি দেওয়ার ক্ষেত্রে ছাড় দিতে বারণ করেছেন। একটি হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে এক মহিলা মাকজুম গোত্রের চুরি করেছিল। কুরাইশরা খুব লজ্জিত ও বিরক্ত হয়েছিল এই ঘটনায়। তারা ভাবল যে রাসূলুল্লাহর কাছে বিষয়টি কিভাবে নিয়ে যায়। তারা ওসামা বিন যায়েদকে পাঠানোর সিদ্ধান্ত নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দুঃখিত হন যে তুমি কিভাবে হাদের বিষয়ে সুপারিশ করতে পারো। হুজুর দণ্ডায়মান এবং সম্বোধন করেন, বলেন যে তোমাদের পূর্বে বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে এই জন্য যে তাদের ভিতর প্রভাবশালী কোন ব্যক্তি যখন চুরি করত তাকে মাফ করা হতো এবং দুর্বল ব্যক্তি অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হতো। খোদার কসম, যদি মোহাম্মদের মেয়ে চুরি করে তো আমি তার হাত কেটে ফেলবো এবং তাকে কোনো ছাড় দেব না। চোরের হাত কাটার শাস্তির ক্ষেত্রে ইসলাম সীমা নির্ধারণ করেছে। শর্ত হল যদি ভোগ্যপণ্য বা খাবার ইত্যাদি চুরি করে যার উপর জীবন নির্ভরশীল তাহলে শাস্তি হবে না।
Punishment is meted out.
অন্যান্য
ফিলোসফি অফ পানিশমেন্ট ইসলামে
শাস্তির দর্শন হল যে ইসলাম শেষ পদক্ষেপ হিসাবে শাস্তি দেয়, আর এর উদ্দেশ্য হল সংশোধন এবং মানবিক মূল্যবোধ পদদলিত করা, এর উদ্দেশ্য নয়। আর ক্ষমাকে যেখানে যেখানে ক্ষমাকে উৎসাহিত করা উচিত যদি এর ফলে সংশোধন হয়, আর যেখানে শাস্তি যেখানে শাস্তি দিলে সংশোধন হয় সেখানে শাস্তি দেওয়া উচিত। মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে ন্যায় বিচার এবং রহমত একসাথে চলতে পারে না। এটি এমন খ্রিস্টানরা বলে যারা অদূরদর্শী। আল্লাহ তাআলার সুবিচারও এক ধরনের দয়া, এটি মানবতার কল্যাণের উদ্দেশ্যেই। আল্লাহ তাআলা খুনি সম্পর্কে তার অপরাধীকে হত্যা করার নির্দেশ দেন মানব জাতির কল্যাণার্থে। তাই খোদা তালার রহমতের কারণে তিনি সামাজিক শান্তির জন্য এই ধরনের শিক্ষা জারি করেছেন, আর সমাজের এক শ্রেণী যেন অন্যের উপর জুলুম না করে এবং অশান্তি যেন এখানে সৃষ্টি করতে না পারে। আজকে একমাত্র আহমদিয়া জামাতেই একমাত্র জামাত যারা ইসলামের পবিত্র শিক্ষাকে তুলে ধরে এবং সেই ইসলামের সমাজ গড়ে তুলছে যা হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিসসালাম প্রতিষ্ঠিত করেছেন, যিনি জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা। এই জামাত ক্রমশ প্রসারিত হচ্ছে, উন্নতি করছে। আমাদের আধ্যাত্মিক নেতা হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসীহ আল খামিসের তত্ত্বাবধানে আল্লাহ তাআলা বেনসিল আজিজ। আজকে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ আমাদের সবার জন্য, তা হল সারা পৃথিবীকে খেলাফতে আহমদিয়ার পতাকা তলে সমবেত করা এবং যে পাপ এবং অন্যায় পৃথিবীতে রয়েছে তা থেকে মানুষকে রক্ষা করা, মানবতাকে কোরআনে করিমের নীতি এবং শিক্ষাকে অনুসরণের পথে নিয়ে আসা এবং শান্তি এবং পবিত্রতা পেতে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।